الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান জগৎ তোমার প্রেমে বিভোর এর মধ্যে আমরা আরেকটিবার আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যে যেখানে বসে মাদানী চ্যানেলের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজাল এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় তাবারক সম্পর্কে, জীবনী সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং ওইখান থেকে আমাদের জন্য যেটা শিক্ষণীয় মাদানী ফুল সেটা আমরা শ্রবণ করে থাকি। এর ধারাবাহিকতায় যেহেতু আমাদের অনুষ্ঠানের নাম জগৎ তোমার প্রেমে বিভোর, এই জগতের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি জগতে কোন সৃষ্টি কিভাবে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন, মহব্বত করে নিজেদের সব কিছু বিসর্জন দিয়েছেন, ওই ধরনের কিছু ব্যক্তি, ভাগ্যবান ব্যক্তিদের জীবনী আমরা আলহামদুলিল্লাহ শ্রবণ করে থাকি। আলহামদুলিল্লাহ আজ্জামাজাল এর ধারাবাহিকতায় আজকে আমরা গত অনুষ্ঠানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শৈশব নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এমন একটি বিষয় নিয়েছি, এমন একটি বিষয় নির্ধারণ করেছি যেটা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবন নামে, নিঃশ্বাস নামে এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, আলহামদুলিল্লাহ আজকে আমাদের যেটা বিষয় নেওয়া হয়েছে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর যৌবনকাল। ইনশাআল্লাহ আজকে আমরা যে আলোচনা হবে সেই বিষয়টা হচ্ছে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর যৌবনকাল নিয়ে, যৌবনকাল কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিবাহিত করেছেন, কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করেছেন, কি কি করেছেন, ইনশাআল্লাহ আজ্জাবাজাল সংক্ষিপ্ত পরিসর আমরা চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ইনশাআল্লাহ আজ্জাবাজাল। তো এবং সাথে সাথে আমাদের মাঝে আলহামদুলিল্লাহ প্রতিদিনই নিয়ে আজকেও নাত খাঁ ইসনাইবে আমাদের এখানে উপস্থিত রয়েছেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের নাত শরীফ শোনার জন্য। আসুন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার পূর্বে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম আমাদেরকে এই শিক্ষাটাই দিচ্ছে যেন আমরা প্রতিটি জায়েজ কাজের পূর্বে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করি। আসুন দরুদ শরীফ পাঠ করা সম্পর্কিত একটি বরকতময় হাদিস মুবারক আমরা শ্রবণ করে নিই এবং এরপর ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমল করার জন্য নিয়ত করে নিই। আসুন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বৃহস্পতিবার দিন আসে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রেরণ করেন, যাদের নিকট রূপার কাগজ এবং স্বর্ণের কলম থাকে, তারা লিখে যে কে বৃহস্পতিবার দিন এবং বৃহস্পতিবার দিবাগত রাতে আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করেছি, আসুন নিয়ত করেন ইনশাল্লাহ যে বৃহস্পতিবার আমাদের সামনে হয়তো বা আসছে, আমরা ইনশাল্লাহ ওই দিন ওই রাত্রে দরুদ শরীফ পাঠ করার জন্য চেষ্টা করব। আসুন মহাব্বত সহকারে একটিবার আমরা দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সলাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা নাত রাসূলের দিকে যাব।
সাল্লাল্লাহু আলাইহি
মেরা কা
اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ مہان شان مرتضیٰ پاپ دی
عمر عمر نرتے پاپ دھی سرب آدھی نبی دیا تو
মাশাআল্লাহ মারহাবা সুবহানাল্লাহ মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করেছি। এটা সত্য আল্লাহ তাআলা আমাদেরকে এটা নিঃসন্দেহে অনেক বড় দয়া করেছেন। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আজকে দাওয়াত ইসলামের সাদকায় আমরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান মান গাওয়া উপস্থাপন করা এটা কিন্তু হাকিকাতান বাস্তব যে এর যোগ্য কিন্তু আমরা ছিলাম না। আজকে আল্লাহ তাআলা দয়া করে পছন্দ করে মহাব্বত করে ভালোবেসে বিশেষ করে ওই 1500 শতাব্দীর যিনি ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নত ওনার দয়ার বদৌলতে ওনার ভালোবাসায় ওনার নেকির দাওয়াতের বদৌলতে আজকে আমরা এই সুযোগ পেয়েছি যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান মান গাওয়ার সুযোগ পেয়েছি। জি 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 সৌভাগ্য অর্জন হয়েছে আপনাদেরকে এইটা শোনার। তো আমি আপনাদের প্রতি অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত ভালো ভালো নিত সহকারে দেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসুন আর দীর্ঘায়িত করব না, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানে মেহমান এসেছেন, ইনশাআল্লাহ আমরা ওনাদের কাছ থেকে আজকে যে বিষয়টা নেওয়া হয়েছে ওই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ মাদানী ফোন ইনশাআল্লাহ আজাবাদান আমরা শ্রবণ করবো। মাশাআল্লাহ রুকন ভাই প্রথমে আপনার কাছে আসবো, আপনাকে তো ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর যৌবনকাল, যে এই বিষয়ে কি মাদানী ফোন দিবেন।
খুব সুন্দর বিষয় বলছিলেন যে ব্যাপার।
জি 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 মাশাআল্লাহ, আসলে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর যৌবনকালের যেটা ঠিক যদি আমরা আলোচনা করি না এটা কিন্তু বাস্তব সত্য যে আমরা কখনো শেষ করতে পারবো না, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু দয়াই করেছেন আসুন আমরা প্রথমে যেহেতু আমরা ওরকম ইনশাআল্লাহ আসছে তো আমরা কসবে দিয়ে কিছু মাদানী ফোন শ্রবণ করি ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ সেলিম ভাই, আসলে আজকে যে বিষয়টা যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যৌবনকাল নিয়ে, আসলে আমাদের আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতিটি মুহূর্তে ছিল যৌবনকালে ইবাদতের আর ইবাদত। কিতাবের মধ্যে এসেছে যে একবার কিছু সাহাবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার গরম চশিক নিয়ে গেলেন এবং আরজ করলেন যে হে বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদেরকে কিছু হৃদয় বিতারক ঘটনা বলুন যে আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহিসাল্লামের ইবাদত সম্পর্কিত নিয়ে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন যে একদিন আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গরম তশিক নিয়ে আসলেন, আসার পরে আমার থেকে অনুমতি নিচ্ছিলেন যে আমাকে বলছিলেন এ ধরনের যে আমি কি আমার আল্লাহ তাআলা পাকের ইবাদত করতে যাব, আমার এটাই ইচ্ছা, আপনি কি বলেন? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার জান ও মাল আপনার উপর কুরবান এবং আমি এটাই পছন্দ করি আপনি আমার প্রতিপালকের জন্য ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যান এবং আমিও আপনার সাথে ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাই। এই কথাটা শোনার সাথে সাথে আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ঘরের এক কোণায় চলে গেলেন এবং এক কোণায় গিয়ে কান্না করা শুরু করে দিলেন।
আল্লাহু
আকবার। মানে একটা কথা চিন্তা করে দেখেন, আমরা সাধারণত কোনো মানুষকে যদি দেখি যে কোনো ঘরের একটা কোণায় গিয়ে শুধু কান্নার কান্না করছে তখন ওই মানুষের অন্তরের মধ্যে একটা মানে সাধারণত বিভিন্ন কষ্ট থাকে এ নিয়ে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের তখন কান্না করার কারণ কী ছিল? উম্মতের জন্য, আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরের এক কোণা গিয়ে কান্না করা শুরু করে দিলেন। কিছুক্ষণ এভাবে কান্নারত রইলেন এবং কিছুক্ষণ পরে তিনি উজু করলেন উজু করার পরে কোরআনুল কারীমে তেলাওয়াত করা শুরু করে দিলেন।
সুবহানাল্লাহ।
এরপরে কোরআনুল কারীম তেলাওয়াত কিছুক্ষণ পাঠ করতে করতে আবার কিছুক্ষণ পর কোরআন শরীফ পাঠ করার পরে তিনি আবার ঘরের এক কোণে গিয়ে কান্নার কান্না করা শুরু করে দিলেন।
আল্লাহ।
এই কান্না করতে করতে ফজরের আজান হয়ে গেল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ের মধ্যে গরম আমাদের আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে তশরিফ আনলেন। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা দেখে অবাক যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর অজন্য এনে কান্না করছেন।
আল্লাহ।
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার জান ও মাল আমার মা বাবা আপনার কদমে কুরবান, আপনি কি কারণে আপনি এত বেশি কান্না করছেন? তখন আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই তার কথাগুলো শুনতে শুনতে এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আরেকটি কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি কেন কান্না করছেন এত? আপনার সৎকায় আপনার পূর্ববর্তী এবং আপনার পরবর্তী সকল মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আপনি এত মহান, এরপরে কেন আপনি কান্না করছেন? তখন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমি কি কৃতজ্ঞতা প্রকাশকারীদের মধ্যে গণ্য হব না?
আল্লাহ।
দেখেন আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলছেন, দেখেন যে কৃতজ্ঞতা প্রকাশকারী হিসেবে তিনি ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছেন এবং ইবাদত করতে করতে কান্নার মধ্যে লিপ্ত রয়েছেন, যেখানে দুনিয়ার মালিক ও মুক্তার যে আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ তাআলা সবকিছু দিয়ে দিয়েছেন তার হাতের মধ্যে, ওই নবীর ইবাদতের মাত্রা এরকম। যেমন কিতাবের মধ্যে এটা এসেছে, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন ইবাদত করতেন পায়ের তলা খুলে যেত।
আল্লাহ।
যে আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের মাত্রা এরকম আর তার গোলাম আমরা, আমাদের কিরকম হওয়া উচিত?
ধন্যবাদ কাসেম আপনাকে। মাদানচিনে দর্শক শ্রোতা, আমরা এমন একটি ওয়াকেয়া শ্রবণ করলাম, আমরা ওই নবীর উম্মত, যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত কীভাবে করেছে। মাদানচিনে দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার দয়ায় ওই রসুলের সাদেকায় উসিলে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, মুসলমান বানিয়েছেন, ইমানের দৌলত দান করেছেন, ইশকের রসুলের দৌলত দান করেছেন। আজকে আমি আপনি ওই নবীর উম্মত হয়ে আমাদের এই যৌবনকালকে কোন কাজে ব্যবহার করছি, সে প্রশ্নটি কখনো নিজেকে নিজে করেছি আমরা? কখনো কি এই প্রশ্ন আমার ভিতর এসেছে যে আমার এই যৌবনকালকে আমি কোন কাজে অতিবাহিত করছি, আমার এই যৌবনকালকে আল্লাহ তাআলা কেন দিয়েছেন? হ্যাঁ, আমাদের নিচের দর্শক শ্রোতা, ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে যে শুনবো যে যৌবনকালের কি ফজিলত, কি করণীয়, ইনশাল্লাহ আসুন আমরা কাসর ভাই থেকে মাদানী ফুল শ্রবণ করেছি, এখন ইনশাল্লাহ আমরা আমার রুকন ভাই থেকে আমরা মাদানী ফুল শ্রবণ করবো ইনশাল্লাহ।
আল্লাহ তাআলার দয়া মেহরবানি, আল্লাহ তাআলা আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে সমগ্র জগতের রহমত রূপে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এবং আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে মানুষের আকৃতিতে আমাদের মাঝে দুনিয়ার মাঝে প্রেরণ করেছেন। কিন্তু তিনি সাধারণ, আমাদের মতো সাধারণ কিন্তু মানুষ নয়, তিনি হচ্ছেন খাইরুল বশর, আফজালুল বশর, সর্বশ্রেষ্ঠ মহামানব, তা আমাদের মতো নয়। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের মাঝে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের, একটু এদিকে যদি একটু যাই বিশ্লেষণের দিকে, যে প্রত্যেকটা মানুষের কিছু স্টেপ থাকে যেটাকে আমরা জীবন চক্র বলে থাকি, স্টেপ বাই স্টেপ মানুষের জীবন অতিবাহিত হয়ে থাকে। যেমন ধরুন কোনো একজন মানুষের জন্ম লাভ হওয়া, তার বাল্যকাল, শৈশবকাল, শৈশবকালের পরে তার যৌবনকাল, যৌবনকালের পর তার বৃদ্ধ বয়স আস্তে আস্তে যে চলে আসে, তো সেদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে যে জাহেরি হায়াতে মুবারাকা 63 বছর আমরা যেটা জানি জাহেরি হায়াতে মুবারাকা দিয়েছেন, কোনো কোনো তফসিরকারক তফসিরের মধ্যে এটাও লিখছেন যে কোরআনুল করিমের একটা সুরা রয়েছে সুরা আসর, তো সুরা আসরের যে প্রথম আয়াতে মুবারাকা রয়েছে ওয়াল আসরি,
আচ্ছা আচ্ছা,
তো এটার তাফসীর করতে গিয়ে কোনো কোনো তাফসীরকারক এটাও বলেছেন যে এখানে আসর বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই দুনিয়ার মধ্যে যতদিন হায়াতে মুবারাকার মধ্যে ছিলেন সে হায়াতে মুবারাকার আল্লাহ তাআলা কসম করেছেন,
সুবহানাল্লাহ,
কোনো কোনো তাফসীরকারক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হায়াতে মুবারাকা যদি আমরা তাকাই, 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল শরীফের পবিত্র সোমবার সুবহে সাদিকের সময় এই দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন, আবার এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আরবের তৎকালীন প্রথা অনুযায়ী মা হালিমার নিকট লালিত পালিত হয়েছেন, আবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইনার কাছে আবার এনে দেওয়া হলো। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শৈশব কাটলো। শৈশবের পরে আস্তে আস্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যৌবনের মধ্যে উপনীত হলেন, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয় হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যৌবন সম্পর্কে। তো যৌবনের মধ্যে উপনীত হলেন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে যৌবন মুবারক অতিক্রম করে আস্তে আস্তে যেটা আমাদের জাহেরি হায়াতের 63 বছর আমরা বলছি তো শেষ পর্যায়ে দিয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম 40 বছর হায়াতে মুবারকার মধ্যে ইনার উপর প্রকাশ্যভাবে ওহী নাজিল হয়েছে হেরা গুহার মধ্যে। যদিও আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তখনও নবী ছিলেন, হাদিস শরীফে এভাবে রয়েছে, হাদিসের সারাংশ যে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তখনও নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ণাঙ্গ সৃষ্টি হয়নি, তখন আমাদের নবী নবী ছিলেন। কিন্তু দুনিয়ার এই প্রকাশ্য যে জাহেরি ভাবে 40 বছর বয়সের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা
নবুয়ত প্রকাশ করেছেন,
নবুয়ত এটা ওনার পর
এলান হলো, প্রকাশ হলো,
জি নাজিল হলো। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল তো প্রত্যেকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেরকম অনন্য অসাধারণ যার সাথে কোনো কারো তুলনা হয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দুনিয়ায় একটা শিপ আনয়ন করা এটাও অতুলনীয়, এটা মুজিজাপূর্ণ। আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে তশরিফ যখন এনেছেন যে মুহূর্তের মধ্যে এনেছেন সে মুহূর্তগুলোও ঘটনাগুলোও অনন্য। আর হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শৈশবকাল বাল্যকাল মুবারক, বাল্যকালের সময় শৈশবের কাল যে সময়গুলো অতিবাহিত হয়েছে সেগুলোও বেমিসাল, অসাধারণ। এবং শৈশবকাল যেরকম অসাধারণ কারোর সাথে তুলনা নাই, তুলনাহীন যৌবনকাল কৈশোরকাল যেটা যৌবনকাল আমরা বলছি সেই যৌবনকালও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অসাধারণ ছিল, যেটার তুলনা কারোর সাথে দেওয়া সম্ভব নয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই বাল্যকাল থেকেই শৈশবকাল থেকেই যৌবনকালের মধ্যে আলহামদুলিল্লাহ ইনার মধ্যে যে সব ধরনের উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলো রয়েছে এই উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আলহামদুলিল্লাহ শৈশবকাল থেকে এই যৌবনকালের মধ্যেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মধ্যে বিদ্যমান ছিল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চরিত্র মুবারক সম্পর্কে কোরআনে পাকের মধ্যে আয়াত নাযিল করেছেন
মাশাআল্লাহ। ইনশাআল্লাহ এটাও শুনবো এবং এর পরবর্তীতে বাকি যে মাদিনী ফুল আছে ইনশাআল্লাহ এগুলিও শুনবো। হয়তোবা দর্শক শ্রোতা আমাদেরকে স্মরণ করেছেন, যদি কোনো কল এসে থাকে আমাদেরকে কল চালিয়ে দিন।
আমার নাম অমিতা জিলারি দত্তারি ফোকাস না তুমি সবসে ওলা ওয়াইলা আমা আলনদি আপনি মোলা কাপারা আমা আলনদি এ আপনি মোলা কাপারা আমা আলনদি তোলাইলাম কোটা
এবং খুব সুন্দর আমার আকা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর নাত রাসূল সবসে আওলা হু আলা হামারা নবী সবসে বালা হু আলা হামারা নবী, তো কোনো সন্দেহ নেই বেশক। তো চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাকে শোনানোর জন্য। আপনি তো আমাদেরকে আপনার সুন্দর কণ্ঠে শুনিয়ে দিয়েছেন, ইনশাল্লাহ নাত খা ইসলামে রয়েছে, চেষ্টা করা হবে আপনাকে শোনানোর জন্য। পরবর্তী কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া
আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ রিফাত আত্তারি। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বড়দের প্রতি কেমন সম্মান ছিল তা জানিয়ে দিন।
আচ্ছা মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, বড়দের প্রতি কেমন সম্মান করতেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা তার সম্পর্কে মাদিনী ফুল শ্রবণ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল চালিয়ে দিন।
মোহাম্মদ সাইফুল আক্তারি বলছিলাম ঢাকা থেকে। জগৎ তোমার প্রেমী বিবর অনুষ্ঠানটি মার্শাল্লাহ খুব সুন্দর একটি অনুষ্ঠান, যে প্রতিনিয়ত অনুষ্ঠানটি দেখে থাকি, তোমার কাছে খুব ভালো লাগে। আমি নাত খা ইসলামী ভাইয়ের কাছ থেকে একটি নাচ শুনতে চাচ্ছিলাম, যদি মেহরবানি করে উনি একটি নাচ শোনান খুবই উপকৃত হবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ
বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মার্শাল্লাহ আপনি ঢাকা থেকে কল করেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের পক্ষ থেকে। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, নাত খা ইসলামে রয়েছে, আপনাকে নাত শরীফ শোনানোর জন্য কি ইসলামী ভাইয়ারা কি করছেন আবেদন করছেন আপনি প্রস্তুত থাকুন, ইনশাআল্লাহ আপনার কাছে আসবো আমরা। আরেকটি কল আমাদেরকে শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ইচ্ছা করেছেন, চেষ্টা করা ইনশাআল্লাহ আপনাকে শোনানোর জন্য। জি রুকন ভাই, আমরা আপনার কাছে আসছি যে আপনি যেটা বলতে চেয়েছিলেন
আমাদের জন্য অনেকটা সারাংশ এরকম যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিসাল্লামের মধ্যে আমাদের জন্য কি অনুকরণীয় মডেল,
জি
আদর্শ রয়েছে। অপর একটা আয়াতে মুবারকার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, এবং অবশ্যই আপনার চরিত্র তো মহামর্যাদায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চরিত্র মুবারক সম্পর্কে সূরা কলমের 29 নম্বর আয়াতের মধ্যে এটা বলছেন যে এবং অবশ্যই আপনার চরিত্র তো মহামর্যাদারই।
সুবহানাল্লাহ,
এটা খুব আল্লাহ তাআলা সার্টিফাইড করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চরিত্র মুবারক সম্পর্কে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের যৌবনকাল যে বলা হয়েছে আগে থেকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শৈশবকালের মধ্যে ইনার মধ্যে অনন্য সাধারণ গুণাবলী যেগুলা চারিত্রিক উৎকৃষ্টতা রয়েছে এগুলা শৈশবকাল থেকে ইনার মধ্যে প্রকাশিত হয়েছিল। বড়দের প্রতি সম্মান করা, ছোটদের স্নেহ করা, সাথে সাথে মানুষের আমানতদার, আমানতদারিতা, সত্যবাদিতা, যে সেই যুগের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর উপাধি ছিল আমিন,
আল আমিন,
আল আমিন।
আল্লাহ
এটা ইনার এটা তো এমনি কেউ দেয় নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চরিত্র মুবারককে অবলোকন করে তো মানুষ তৎকালীন আরবের মানুষেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে এই উপাধিতে ভূষিত করেছে।
ইসলামের দাওয়াত দেওয়া শুরু করার আগে থেকে আমিন হিসেবে সবার কাছে পরিচিত ছিল,
আল আমিন না, এটা সবার আগে থেকে পরিচিত ছিলেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ছিলেন সৎ আচরণের আধার, অর্থাৎ সৎ আচরণে পরিপূর্ণ, এবং যে উত্তম আচরণের ভান্ডার বলা
যেটা কোনো তুলনা নেই,
তুলনা নেই, সবচেয়ে আলা, সবার থেকে শ্রেষ্ঠ আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সেটা দুনিয়াবি হায়াতে মুবারকা দিয়ে হোক, সেটা চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে হোক। ইবাদত বন্দেগীর কথা বলেছেন আমাদের কাউসার ভাই, মাশাআল্লাহ, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তো দেবেশালী, তার
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। কাউসার ভাই আপনার কাছে আসবো যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর যৌবনকালের যদি কিছু ঘটনা,
যেমন কিছুক্ষণ আগে একজন দর্শক শ্রোতা কল করেছিল যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বড়দের কিভাবে
সম্মান করতেন,
সম্মান করতেন
এই বিষয়ে কিছু
আসলে এভাবে যদি বলতে চাই, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতিটি কদমে, প্রতিটি কথায়, প্রতিটি কাজে সম্মান এটা ছিল। যেমন একবার আমার আকাশ আল্লাহ তাআলা আলাইহি ওয়া সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখতে পাচ্ছিলেন যে একজন বুড়ি খুব কিছু বাড়ি জিনিস তার কাঁধে করে, মানে বাড়ি জিনিস নিয়ে যাচ্ছে, কিন্তু সেই বুড়ি জিনিস জন্য এটা তার জন্য ভারী হয়ে গিয়েছে, যেটা তার জন্য সাধ্য ছিল না এত ওজন মূলক বিভিন্ন মাল সামাল
বহন করাটা,
বহন করাটা। তো আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে মানে একটু আফসোস লাগলো যে এই বুড়ি তার তেমন কোনো শক্তি নেই, তাকে আমি একটু মনে হয় সম্মান করি, একজন আমি যে দর্শক বড় না, বড়দিকে সম্মান করার ব্যাপারে এরকম আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মন চিন্তা আসছে, তাকে যেন আমি একটু হেল্প করে সাহায্য করি যেন তার এটা আসানি হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেলেন এবং গিয়ে বললেন যে বুড়ি মা, আপনি এতগুলা মাল পত্রগুলো নিয়ে কোথায় যাচ্ছেন আপনি, এবং কোন কোন দিকে আপনি যাচ্ছেন? তখন ওই বুড়ি মা বলল যে আমি ওই যে আপনি দেখতে পাচ্ছেন দূরে একটি পাহাড় দিকে ইশারা করলো, তো ওই যে দূরে পাহাড়, আমি ওই পাহাড়ের ওই পারে কিছু বাড়িঘর রয়েছে, এখানে আমি ওই জায়গার মধ্যে যাচ্ছি। তো জিজ্ঞেস করলো কেন আপনি যাচ্ছেন আপনার এলাকা ছেড়ে, কারণটা কি? তখন ওই বুড়ি বললো এই এলাকার মধ্যে একজন জাদুকর মোহাম্মদ নামে এসেছে, নাউজুবিল্লাহ, তো যে মানে মানুষদেরকে বিভ্রান্ত করে বিভিন্ন খারাপ রাস্তায় নিয়ে যাচ্ছে, তার ভয়ে আমি এই এলাকা থেকে পালিয়ে চলে যাচ্ছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কে হাসি দিলেন যে কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি রয়েছেন ওই জায়গার মধ্যে, তো ওই জায়গার মধ্যে বললেন না যে তিনি যে আমাদের আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ওই বুড়িকে বললেন যে আমি কি আপনার একটু সাহায্য করবো, আপনি দেখতে পাচ্ছেন অনেক কষ্ট হচ্ছে আপনার, আমি আপনার একটু সাহায্য করে দিই আপনার যে ওই দূরে যাবেন পাহাড়ের ওইখানে,
মানে এটা হচ্ছে যৌবনকালের ঘটনা।
হ্যাঁ, আকাশ সাল্লাহ তখন যুবক অবস্থায়, কারণ যুবক অবস্থা না থাকলে হয়তো দেখেন এখানে যে যুবক রয়েছে সেজন্য তো বুড়িকে সাহায্য করছে। তো ওই বুড়ি বলে ঠিক আছে তাহলে তুমি যখন যুবক রয়েছে আমার একটু সাহায্য করো। তখন আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বুড়ি মায়ের ওই মালপত্রগুলো নিজের মাথার উপর নিয়ে গেলেন, মাথা কাঁধের উপর নিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে শুরু করতে করতে ওই দূরে পাহাড়ে গিয়ে
পৌঁছলে পাহাড়ের জায়গার মধ্যে নিয়ে দাঁড়ালেন। জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কে, তোমার আমার এত কষ্টগুলো তুমি আমার আসানি করে দিয়েছো, আমাকে এত কষ্ট করে এই যে এত দূর থেকে এত মালপত্র নিয়ে এসে দিয়েছো, এটা কারণ তুমি কোন ছেলে? তখন ওই আমাদের আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুড়িমা আপনি যে মোহাম্মদ এর বয়ে এই এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন ওই মোহাম্মদ হচ্ছে আমি নিজে। মা দেখে অবাক হয়ে গেলেন যে যে ব্যক্তির বয়ে আমি দুপুরে পালিয়ে যাচ্ছি, এই ব্যক্তির আচরণ যদি এরকম হয় যে একজন বুড়ো মানুষকে এভাবে এত কষ্ট করে সে কি এত সাহায্য করে দিচ্ছে, তাহলে তার ইসলাম ধর্ম কিরকম হবে? ওই বুড়ি ওই জায়গার মধ্যে মুসলমান হয়ে গেল, দোনো জাহানের মালিক ও মুক্তার। এরপরও ইনার কেমন মানে আজিজি, মানে কেমন বিনয়তা, একজন বুড়ি মাকে সাহায্য করছেন,
সম্মান
সম্মান করছেন। আর আমরা উম্মত হয়ে আজকে হয়তো বা দেখবো যে এমন আজকে আমরা এমন যুবক সন্তান রয়েছি, আমরা যুবক ভাইয়েরা এমন রয়েছি যে যে আমরা নিজেকে অনেক কিছু মনে করি। এক্ষেত্রে আমি প্রথম একটা বিষয় তুলে ধরবো, সেটা হচ্ছে কি বিনয়। একটা একজন মানুষের সামনে বিনয় হয়ে তাকে সাহায্য করা, এই বিষয়টা আমরা আমাদের নবীর দিকে দেখতে পাচ্ছি, যে নবী মালিক মুক্তার হওয়ার পরও এত বিনয় ছিল, আর আমরা গুনাহগার উম্মত হওয়ার পরও আজকে আমাদের মন্ত্রের মধ্যে কি এই বিনয়টা রয়েছে? আজকে আমাদের যুব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আমাদের আলোচনা, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়, উত্তম আচরণ একজন বুড়ির প্রতি। আজকে আমরা এই
আচরণ দেখেন, আমি যেটা জিনিস বুঝতে পারলাম, অথচ ওই বুড়ি মা ছিল অন্য ধর্মের,
অন্য ধর্মের,
বরঞ্চ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষের কুমন্ত্রণা শুনে বা মানুষের কাছ থেকে শুনে ওনার প্রতি বিদ্বেষ
চলে আসছিল,
যেখানে সরাসরি বললেন যে অমুকের কারণে আমি এখানে এখান থেকে এই দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছি, এই স্থান থেকে অমুক স্থানে চলে যাচ্ছি। অথচ যাকে বলছে সে ব্যক্তি হচ্ছে কে? উনি
আল্লাহ।
ওই মুহূর্তে দেখেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে বিহেভটা কেমন করেছেন। অথচ বর্তমান সময়ে আমাদের প্রেক্ষাপট অনুযায়ী এই ধরনের কেউ যদি আমাদেরকে বলতো, আমাদের যুব সমাজ আল্লাহ তাআলার পানা, যে বর্তমান সময়ে যে গুনাহের কাজ দেশের মধ্যে বলেন, সমাজের মধ্যে বলেন, রাষ্ট্রের মধ্যে বলেন, যত বিশৃঙ্খলায় করছে, কিন্তু বর্তমান সময়ে একটি লেভেল যেটা যুব সমাজ তাদের শক্তি রয়েছে, যে দেখেন শৈশবকালে কিন্তু তেমনটা শক্তি থাকে না, বৃদ্ধকালেও কিন্তু তেমনটা শক্তি থাকে না,
কিন্তু শিশুকাল এবং যৌবনকালের মধ্যে গেলে মাত্রাটা মানুষ পর নির্ভরশীল। শিশুকালে একজন শিশু যেভাবে মা বাবা ছাড়া বা তার পরিবার যারা এদের হেল্প ছাড়া চলতে পারে না, নিজের খাবার নিজে খেতে পারে না, নিজের কাজ নিজে করতে পারে, শিশুকালে ঠিক তেমনি মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, অতিশয় বৃদ্ধ হয়ে যায়, তখন কিন্তু মানুষের অবস্থাও সেরকম
হয়ে যায়। কিন্তু যৌবনকালের শক্তিটা যে সবকিছু করতে পারে,
সবকিছু করতে পারে।
বর্তমান সময়ে আজকে যে ইয়ং জেনারেশন গুনাহের কাজ করতেছি, অপর মুসলমানের উপর জুলুম করতেছি, এত মারামারি এত কিছু হচ্ছে, দেখেন
আবার যদি কেউ তার সাথে খারাপ আচরণ করে তার সাথে করে
না,
আরে আমি তার কেন উপকার করবো, সে তো আমার সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু এই ক্ষেত্রে দেখেন, এই ঘটনার দিকে দেখেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জানেন যে এই বুড়ি আমার নবীর বিদ্বেষী, এই বুড়ি আমার নবীর
শত্রু,
সরাসরি বলে দিয়েছে ওই জায়গায়। কিন্তু পারলে ওই নবী, কিন্তু যদি আমাদের মন মানসিকতা হতো আমরা কি করতাম? বিপরীত, তুই আমাকে আমার বিরুদ্ধে বলছিস, তোকে তাকে তো ধরে আর উল্টা কি তার বিরুদ্ধে চলে যাবো। কিন্তু আমার নবী দেখেন, আমার নবী জানেন ওই বুড়ি আমার নবীর শত্রু, ওই ওই জায়গার মধ্যে আমার শত্রু বানিয়ে নিয়েছে ওই বুড়ি, কিন্তু এরপরও তা কেমন উপকার করলো। আর আজকে আমাদেরকে এটা শিক্ষা নেওয়ার জন্য কি বিষয় না যে আমরা শুধু তাকে উপকার করি যে আমাকে উপকার করেছে, আর তাকে উপকার করি না যে আমাকে গালি দিয়েছে। যে আমাকে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মোবারক এরকম রয়েছে, হাদিস শরীফের সারাংশ, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে প্রদান করো।
সুবহানাল্লাহ।
আসলে কে আমাকে বঞ্চিত করেছে, আমি তাকে উপকার করি, হয়তো বা সেই যে আমাকে বঞ্চিত করে তাকে উপকার করার দ্বারা সে নিজের ভুল বুঝতে পারবে, নিজের ভুল বুঝতে পারে, আবার বঞ্চিত করেছে, আবার ইনশাআল্লাহ বিপরীতমুখী প্রতিক্রিয়া সৃষ্টি হবে
ইনশাআল্লাহ। তার দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত শ্রবণ করলাম আমার কৌশল ভাইটিকে, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যৌবনকালে একটি খুব শিক্ষণীয় ঘটনা। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় মাদানী ফুল কি? অনেক শিক্ষণীয় মাদানী ফুল রয়েছে। আজকে বর্তমানে আমরা এক মুসলমান অপর মুসলমানের উপর জুলুম করতে দ্বিধাবোধ করি না, কিন্তু অথচ ওই ঘটনার মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বিধর্মী মুসলমান নয়, তারপর কেমন বিনয়ী, কেমন রেসপেক্ট, কেমন হেল্প করেছে। আমরাও যদি ইনশাআল্লাহ ওই ধরনের বিনয় হয়ে যাই, যে আমরাও যেন আমাদের হাত থেকে, আমাদের জাবান থেকে, আমাদের সব কিছু থেকে যেন অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। অপর মুসলমানে কেন, যেন আল্লাহ তালার সৃষ্টি যেন কি থাকে, নিরাপদ থাকে। আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুক এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই জীবনীগুলি থেকে আমাদের শিক্ষা নিয়ে এর উপর আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। তো অনেক ইসলামী আমাদেরকে নাত শরীফ শোনার জন্য কল করেছেন, আসুন আমরা নাত খা ইসলামের কাছ থেকে আমরা নাত শরীফ শ্রবণ করি।
সবসে আলা সবসে
নূরে
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করেছি। আজকে আমাদের যে বিষয়টা নেওয়া হয়েছে রুকন ভাই যৌবনকাল, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা শুরু থেকে আপনার কাছ থেকে, কাউসার ভাইয়ের কাছ থেকে মাদানী ফুল শ্রবণ করে আসছি। আরও কিছু যৌবনকাল সম্পর্কে যদি কিছু মাদানী ফুল, যেটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছে, যেটা আমাদের জন্য এখান থেকে আমরা অনেক শিক্ষা নিয়ে মাদানী ফুল থাকবে, এই বিষয়ে যদি কিছু মাদানী ফুল দিতে।
সূরা পাক রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হায়াতে মোবারকা যখন 25 বছর বয়সের মধ্যে উপনীত হলো, সেই সময়ের একটি ঘটনা যে আরবের একজন মহিলা ছিলেন, যার সম্পদশালী মহিলা, যার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ইনি আরবের মধ্যে, ইনার অনেক সুনাম ছিল।
আচ্ছা।
উনি অনেক ধার্মিক ছিলেন, বিদুষী ছিলেন, এবং সাথে সাথে ইনি একজন বড় একজন ব্যবসায়ীও ছিলেন, সম্পদশালী ছিলেন। তো ইনার স্বামী ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, তো ইনার যে ব্যবসা বাণিজ্য, সম্পত্তি ব্যবসা বাণিজ্য, এগুলা দেখাশোনার জন্য একজন বিশ্বস্ত আমানতদার মানুষের তিনি খোঁজ করছিলেন।
আচ্ছা।
তো তখন থেকে তো আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শৈশবকাল থেকে আলামিন উপাধিতে ভূষিত ছিলেন, যাকে আরবের যারা বিধর্মী ছিল এরাও তাকে কি করত, তার আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে আমানত রাখত।
আল্লাহ, বিধর্মীরা,
বিধর্মীরা এতটা বিশ্বাস করত আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে। তো আসলে এটার ফাঁকে একটা কথা বলে নিই যে প্রসিদ্ধ তাবি বুজুর্গ ইনি বলেন যে আমি 71টা আসমানি কিতাব স্টাডি করেছি।
71টা
আসমানি কিতাব রয়েছে, 104টা। তো উনি বলেন যে আমি 71টা আসমানি কিতাব স্টাডি করেছি, ওই 71টা স্টাডি করে আমি যে বিষয়টা পেলাম যে পৃথিবী সৃষ্টির আদি থেকে পৃথিবী মহাপ্রলয় অর্থাৎ কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে এসেছে তাদেরকে যে জ্ঞানসমূহ আল্লাহ তাআলা দিয়েছেন,
আল্লাহ
এটার বিপরীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন সেটার তিনি তুলনা এভাবে বলেন যে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জ্ঞানটা হচ্ছে মরুভূমি, আর সেই মরুভূমির মধ্যে একটা বালিকণা হচ্ছে পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত মানুষকে যে জ্ঞান প্রদান করা হয়েছে। আসলে এটা আল্লাহ তাআলা আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে প্রদান করেছেন। তো যাবতীয় উত্তম আচরণের জ্ঞান, যেটা উত্তম ব্যবহার রয়েছে, যত ধরনের আচরণের জ্ঞান রয়েছে সবগুলো এটা আল্লাহ তাআলা আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে প্রদান করেছেন। তো যেটা বলছিলাম যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার ব্যবসা বাণিজ্য দেখাশোনার জন্য ইনি একজন বিশ্বস্ত
মানুষ
খুঁজছিলেন। তো আগে থেকেই তো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বিশ্বস্ততা সারা আরবের মধ্যে প্রচার প্রসার হয়েছিল। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি ইনার এই ব্যবসা দেখাশোনার জন্য সিরিয়ার মধ্যে ইনার ব্যবসায়িক সামগ্রী প্রেরণের জন্য আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে কোনো একটা মাধ্যম দিয়ে সংবাদ পয়গাম পাঠালেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওনার উনি যে কন্ডিশন দিয়েছেন ব্যবসার কন্ডিশন, সেই কন্ডিশনের মধ্যে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামও কি হয়েছেন, এগ্রি হয়েছেন, একমত হয়েছেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ব্যবসায়িক বিশাল ব্যবসায়িক পণ্য ছিল, এই ব্যবসায়িক পণ্যগুলো নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার মধ্যে সফর করলেন। তো সিরিয়ার মধ্যে গমন করার সময় ওই কাফেলা যেটা ছিল ব্যবসায়ীদের কাফেলা, ওইখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা
আলাইহি বয়স তখন 25 বছর ছিল,
25 বছর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি বয়স ছিল
25 বছর,
মানে যৌবনকাল,
যৌবনকাল ওই সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতের জন্য ইনার একজন বাদী ছিলেন মাইসারা।
আচ্ছা,
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতে সফরের মধ্যে কোনো প্রকারের অসুবিধা না হয় ইনার খিদমতের জন্য, তিনি মাইসারা বাদীকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেলার সাথে সিরিয়ার মধ্যে প্রেরণ করলেন। তো ওই কাফেলা যখন সিরিয়ার প্রসিদ্ধ নগরী বুসরা, বুসরা এর মধ্যে পৌঁছল, তখন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা বৃক্ষের গাছের নিচে ছায়ার নিচে অবস্থান গ্রহণ করলেন, তশরিফ নিয়ে গেলেন। তো সেটার পাশেই ছিল একজন পাদ্রি, যার কাছে অনেক আসমানি কিতাবের, তাওরাত, ইনজিল,
বিভিন্ন
কিতাবের যার কাছে ইলম ছিল। তো ইনি এই পাদ্রির সাথে কিন্তু আবার মাইসারা ইনার আগে থেকে কি ছিল, পরিচিত পরিচয় ছিল। তো ইনি মাইসারা ইনাকে জিজ্ঞাসা করলেন যে ওই বৃক্ষের নিচে যে নওজওয়ান বসে আছে ইনি কে? বনু হাশিম গোত্রের উজ্জ্বল নক্ষত্র, জিনার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, জিনার সততা, জিনার আমানতদারিতা, জিনার উত্তম চরিত্রের প্রচার প্রসার পুরো আরব জুড়ে রয়েছে। তো কিতাবের ইলম দিয়ে ওই পাদ্রি বললেন এই গাছের নিচে আজ পর্যন্ত নবী ছাড়া অন্য কোনো সাধারণ মানুষ বসে নাই।
সুবহানাল্লাহ।
ওই পাদ্রি তার কিতাবের মধ্যে তাওরাত, যে ইনজিল, যে কিতাবগুলো ছিল, এই কিতাবের ইলম দ্বারা সে বলে ফেলল এটা হচ্ছে আখেরি জামানার নবী, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো ইনি মাইসারাকে, ওই যিনি দাস ছিলেন ইনা, একে বললো যে ইনার যেন কোনো খিদমতের ঘাটতি না হয়, সেদিকে তুমি খেয়াল রাখবে। তো ওই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়িক মালামাল যেগুলো ছিল এগুলো ওই বুসরা বাজারের মধ্যে সওদা করলেন। খুব তাড়াতাড়ি ইনাদের ব্যবসা সমাপ্ত হয়ে গেল, যেগুলো মাল এনেছেন এগুলো সব বিক্রিত হয়ে গিয়েছে, এবং সাথে সাথে ইনারা যখন ব্যবসা বাণিজ্য হয়েছে লাভও অনেক হয়েছে, ফায়দা অনেক হয়েছে সে ব্যবসার মধ্যে। তো ইনারা ব্যবসা শেষ করে আবার মক্কায় মুয়াজ্জামার দিকে ইনারা আবার কাফেলা রওনা শুরু হয়ে গেল। তো এই সংবাদ পেয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে কাফেলা সিরিয়া দিকে রওনা দিয়েছে, এটা খবর পেয়ে তিনি একটা উঁচু সুউচ্চ কক্ষ, যেটাকে বালাখানা বলা হয়, সেরকম একটা সুউচ্চ কক্ষ বালাখানা থেকে এই কাফেলা কখন আসবে সেদিকে তিনি অপেক্ষারত ছিলেন। তো যখন কাফেলার ইনি একদিন দেখতে পেলেন যে কাফেলা ইনার যে ব্যবসায়িক কাফেলা ইনি প্রেরণ করেছেন সেই কাফেলাটা আবার মক্কায়ে মুয়াজ্জামার দিকে ফেরত আসছে, তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দূর থেকে অবলোকন করছিলেন, এবং ইনি দেখতে পেয়েছিলেন যে মনে হচ্ছে যেন দুইজন রহমতের ফেরেশতা তার মাথা মুবারকের উপর ছায়া দিয়ে যাচ্ছে। বালাখানা থেকে তিনি এই ঘটনাটা অবলোকন করছিলেন। তো যখন কাফেলা মক্কায় মুয়াজ্জামার মধ্যে চলে আসলো, মাইসারা যিনি, যাকে তিনি প্রেরণ করেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে, উনি মাইসারা ইনাকে কয়েকদিন পরে জিজ্ঞাসা করলো যে আমি তোমরা আসার সময় এরকম এরকম দৃশ্য দেখেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মাথা মুবারকের উপর আমি এরকম এরকম দৃশ্য দেখেছি। তো মাইসারা বললো এরকম দৃশ্য শুধু আসার পথে নয়, যতদিন আমি ইনার সাথে ওই কাফেলার সাথে ছিলাম ততদিনই আমি এই ধরনের অবস্থা দেখেছি, এবং ইনার উপর ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা ছায়ার ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ। তো ব্যবসায়ী খোঁজখবর দিলেন যে ব্যবসার মধ্যে এত বেশি লাভ হলো আলহামদুলিল্লাহ, যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সততা, আমানতদারিতা, এটার খবর তিনি নিলেন এবং এত বেশি খুশি হলেন যে রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আমানতদারির মধ্যে, সততার মধ্যে ব্যবসায়িক এত মানে লাভ হলো, এটার প্রতি ইনি এত বেশি আকৃষ্ট হলেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ইনার পরবর্তীতে ঘটনা পর্যায়ে মানে ইনার সততার প্রতি আকৃষ্ট হয়ে যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে শাদি মুবারকের জন্য প্রস্তাব পাঠানো হলো। তো কিতাবের মধ্যে এটা বলা হচ্ছে যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সম্পদশালী ছিলেন। তো এত বড় সম্পদশালী বিত্তশালী মহিলা হওয়া সত্ত্বেও হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে শাদি মুবারক করার জন্য যে প্রস্তাবটা পাঠানো হয়েছিল এটার মূল উৎস যেটা ছিল সেটা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সততার কারণে।
সুবহানাল্লাহ,
এত বড় ব্যবসায়িক মাল ইনার উপর ছেড়ে দিয়েছেন, ইনাকে বিশ্বাস করেছেন, ইনি যে বিশ্বাসের মর্যাদা রেখেছেন, বিশ্বাসের যে প্রতিদান ইনার থেকে পেয়েছেন, এই সততাকে বিশ্বাস করে সততার উপর ভিত্তি করে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে খাদিজাতুল কুবরা
ওই সময় কিন্তু তো কোনো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এবং রাসূলের কোনো ভাই বোন ছিলেন না, কোনো স্বামী স্ত্রী ছিলেন না,
মানে অজানা ছিলেন।
জি, অজানা মানে ভালোভাবে জানতো কিন্তু তাদের কোনো রিলেশন পারে কোনো আত্মীয়তার মাধ্যমে মাধ্যমে খবর।
জি জি,
এই সময় শুধু আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো আচরণ আচরণ দেখে এত মানে বর্ষা করে দেওয়া। কিন্তু আজকে বর্তমানে আমাদের ভাইয়ে ভাইয়ে বিশ্বাস করে না, ভাইয়ে ভাইয়ের মধ্যে একটা সততার একটা আমানত দারিদ্রতা কতটুকু রয়েছে আজকে।
তবে দেখেন আসলে এখান থেকে অনেক শিক্ষণীয় মাদিনিফুল যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে, দেখেন প্রথমত যেটা আমরা জানতে পারলাম যে ব্যবসা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত
মুবারাকা,
এবং আল্লাহ তাআলা ওই ব্যবসাকে তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এভাবে ইরশাদ করেছেন যে ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন এবং সুদকে কি করেছেন হারাম করেছেন। ওইদিকে যাবো না, তো যেটা মাদরিফুল যেটা সেটা হচ্ছে কি যে ব্যবসা সুন্নাত মুবারাকা। কিন্তু দেখা যায় অনেক সময় আমরা ব্যবসা করতে গিয়ে বর্তমানে আমাদের ব্যবসার পরিস্থিতি এমন হয়েছে যে ব্যবসার মধ্যে ধোঁকায় আর ধোঁকা, ধোঁকায় আর ধোঁকা ছাড়া ব্যবসার মধ্যে বর্তমান প্রেক্ষাপ বেশিরভাগ ক্ষেত্রে
বিভিন্ন সুদের মাধ্যমে নিয়ে হারামের মধ্যে ব্যবসাকে আমরা হারাম বানিয়ে ফেলছি।
ওটা তো আছে, যেটা আমানতদারিতা অনেক সময় দেখা যায় যেমন যে একজন মালিক দোকানের মালিক সে স্বাভাবিক দোকানের কর্মচারী রাখে ম্যানেজার রাখে, যে একজন মানুষ দিয়ে কিন্তু একটা দোকান কখনো চলে না, একটা ব্যবসা কখনো চলে না, যে পাঁচ দশ জন বিশ জন ত্রিশ জন একটা মানুষ নিয়ে
ক্ষেত্রের উপর নির্ভর করে মানে
কর্মচারী রাখা হয়। তো যে কর্মচারীগুলো রাখা হচ্ছে ওই কর্মচারীগুলো কতটুকু সৎ দেখেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার রাসূলের সাথে তখন কোনো সম্পর্ক ছিল না, শুধুমাত্র যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সততা দেখেই উনি বিয়ের জন্য কি দিয়েছেন প্রস্তাব দিয়েছেন। তো ওই বর্তমান সময়ে যারা আমরা কর্মচারী রয়েছি যে আমাদের মাঝে কি এই ধরনের সততা আছে?
মালিক তো এখন নাই মনে করেন, আমাকে তো মালিকে দেখছে না,
দেখছে না
মালিকে, ব্যবসা মালিকে দেখছে না, আমি যা ইচ্ছা তাই করেন, কিন্তু আল্লাহ তাআলা যে দেখছেন সেটা ভয় আমাদের আল্লাহ বর্তমানে নেই বলেছেন। আমাদের
আসলে মাদানি চিনের দর্শক শ্রোতা আমরা সফল করলাম এতক্ষণ পর্যন্ত আমার রুকুন বাই থেকে যে যৌবনকালের আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা মাদানি চিনের দর্শক শ্রোতা, হয়তোবা খুব সহজভাবে আমার রুকুন বাই বলেছেন মাশাআল্লাহ সুন্দরভাবে আমরা খুব সহজে শ্রবণ করে নিয়েছি শুনে নিয়েছি, কিন্তু ওইখান থেকে কি আমরা শিক্ষা নিচ্ছি যে এই মুহূর্তে বসে আমাদের সমাজের মধ্যে যে যেখানে বসে এই অনুষ্ঠান দেখছি সকলকে আমি এই প্রশ্নটা করব, আমাদের তো যৌবনকাল চলছে, যে যৌবনকালের মধ্যে যে আমি আমার সমাজের মধ্যে যে আমার ফ্যামিলির মধ্যে আমার যারা ফ্রেন্ড অর্থাৎ পরিচিত আত্মীয় স্বজন রয়েছে তাদের মধ্যে কতটুকু আমি নিজেকে সৎ হিসেবে উপস্থাপন করতে পেরেছি, কতটুকু নিজেকে তাদের অন্তরের মধ্যে ভালো মানুষ হিসেবে জায়গা করে দিতে পেরেছি, ওই ধরনের আখলাককে আমার ভিতর আছে, ওই ধরনের চরিত্রকে আমার ভিতর আছে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা একটু চিন্তা করা দরকার যে আমরা মুসলমান যে হায়াত পেয়েছি, জিন্দগি পেয়েছি, যৌবনকাল পেয়েছি, কিন্তু অথচ এই যৌবনকালকে আল্লাহ তাআলা আমার জন্য অনেক বড় নিয়ামত দান করেছেন। আজকে বর্তমান সময়ে আমরা এই যৌবনকালকে যে অবহেলার মাধ্যমে অতিবাহিত করে দিচ্ছি, আজকে বর্তমান প্রেক্ষাপটে এই যৌবনকালকে বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা কি করছি বরবাদ করে দিচ্ছি, কিন্তু অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা হাদিস মুবারকের খুলাসা আরজ করছি ইরশাদ হচ্ছে যে কিয়ামতের ময়দানে পাঁচটি প্রশ্ন পাঁচটি জিনিস সম্পর্কে প্রশ্ন করা ব্যতীত যতক্ষণ পর্যন্ত শেষ হবে না ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি যে ওই হাশরের ময়দান থেকে উঠতে পারবে না। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে আপনি বয়স কোন কাজে অর্থাৎ কোথায় ব্যয় করেছ এবং যৌবনকাল কোথায় অতিবাহিত করেছ। দেখুন যে পাঁচটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন এটাই রয়েছে, আপনি যৌবনকাল কোন কাজে ব্যয় করেছেন কোথায় অতিবাহিত করেছেন,
ওই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একচুল পরিমাণ
নড়াচড়া করতে পারবেন সম্ভব। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা যে আমি তো যৌবনকাল পেয়েছি, যারা আমরা বৃদ্ধ হয়ে গিয়েছি সেও তো যৌবনকাল পেয়েছে, যারা এখন যৌবন অবস্থায় আছে যুবক অবস্থায় আছে সে যৌবনকাল পেয়েছে। হ্যাঁ, যারা বৃদ্ধ হয়ে গিয়েছি তারা আমরা প্রশ্ন করি আমরা আমাদের যৌবনকাল কোন কাজে অতিবাহিত করেছি, যারা আমরা এখন যৌবনকাল পেয়েছি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত ওই যৌবনকালকে আমরা কোন কাজে অতিবাহিত করছি।
দেখেন সেলিম ভাই
প্রশ্নটা করা দরকার,
এক্ষেত্রে
আমরা দেখবেন কোনো বাবা তার ছেলে যদি কোনো একটা অনেক কিছু বড় কিছু করে ফেলে, আমার ছেলে এরকম করেছেন, আমার ছেলে অমুক কিছু করেছে, একটা গর্ব করে বলে বাবা, দেখবেন তার ছেলে কোনো একটা বড় কাজ করে ফেলে, কোনো একটা উত্তম কাজ করবে, সমাজের মধ্যে বলেন, তার আত্মীয় স্বজনের মধ্যে বলেন, একটা মানে উত্তম গর্ব করে বলে যে দেখ আমার সন্তান এই কাজটা করেছে। তো কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা ফিরিস্তাদের মধ্যে গর্ব করে একটি কথা বলেন, যখন কোনো বান্দা কোনো যুবক তার হায়স সে যৌবনকাল, এখন তার শক্তি রয়েছে, সে যা ইচ্ছে তাই করতে পারবে, সে তার এই শক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, তার সৌন্দর্য আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করেছে, তার প্রতিটি কাজকর্ম আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করেছে। তো আল্লাহ তাআলা তখন ওই যুবকের প্রতি, ওই যুবককে ফেরেশতাদের সামনে গর্ব করে বলে, হে দেখো হে ফেরেশতারা, তোমরা তো বলেছিলে এক সময় যে আমার বান্দারা হয়তো বা দুনিয়া থেকে গুনাহ করবে, ফেতনা করবে, ফেতনা ফেসাদ করবে, কিন্তু দেখো এখন আমার এই যুবক বান্দা সে এখন সে শয়তানের কাছে পা না দিয়ে, শয়তানের তার শয়তানের কাজ করার তার সামর্থ্য রয়েছে, এরপর সে করছে না, সে আমার ইবাদত করছে। ওই ব্যক্তি কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করে বলে। আমরা সাধারণত যখন দেখি কোনো বাবা কোন তার সাথে লেগে গর্ব করে, আমরা দেখি খুশি হই। আর যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা দয়া করছে বলে আমি এখন নিঃশ্বাস ফেলার সৌভাগ্য হচ্ছে, আর আমরা ওই আল্লাহ তাআলাকে গর্ব করার সুযোগ, আমরা মানে আল্লাহ তাআলার প্রতি একটা মহব্বত আমার থেকে উঠে যাচ্ছে
বলতে দর্শক শ্রোতা, যে আসলে একটা চিন্তা করার বিষয়, আমরা আল্লাহ তাআলা যৌবনকাল নামক নিয়ামত আমাদেরকে দান করেছে, কিন্তু আমরা ওই যৌবনকালকে কোন কাজে অতিবাহিত করছি? এটা বাস্তব সত্য, বর্তমান সময়ে যে আমরা যারা যুব সমাজ রয়েছি বেশিরভাগ ক্ষেত্রে যে বাস্তব কষ্ট হলো বাস্তব সত্য, যে আমরা ওই যৌবনকালকে ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী, সুন্নত বিরোধী নামাজ কাজা করার মাধ্যমে, এক কথায় আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ করার মাধ্যমে আমরা অতিবাহিত করছি।
কিন্তু অথচ বেশিরভাগ সেলিম ভাই এখন দেখা যাচ্ছে যে যৌবন কালটা আমরা বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার মধ্যে, অহেতুকভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা বেশিরভাগ এই যৌবন সময়টাকে আমরা কাটিয়ে দিচ্ছি গুনাহের মাধ্যমে। আল্লাহ তাআলা হেফাজত করুক।
তো ইনশাল্লাহ এর পরবর্তী আমরা আসতেছি, হয়তো বা কিছু ইসলামী আমাদেরকে কল করেছে, আমাদের কল এসে থেকে আমাদেরকে কল চালিয়ে দিই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি ছোটরাম লিসুবাগান থেকে বলছি, মোহাম্মদ শহীদুল ইসলাম বাপলা চৌধুরী। আমি একটা নাচ শুনতে চাই, আপনাদের নাচ শুনে আমার খুব ভালো লাগলো।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নাত রাসূল তো এমনিই ভালো লাগে, কারণ নাত রাসূল তো আশিক রাসূলের দিলের খোরাক। সুবহানাল্লাহ, নাত রাসূল হচ্ছে আশিক রাসূলের দিলের খোরাক, এবং সবার থেকে ভালো লাগে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে নাত রাসূল শোনার সেই তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, বর্তমান সময়ে যুব সমাজ বলেন, মুসলমান বলেন, গানের দিকে, বিভিন্ন ধরনের গুনাহের দিকে শোনার জন্য ধাবিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের মাধ্যমে আমাদেরকে এই জাজবা দিচ্ছে, এই জেহেন দিচ্ছে যে মুসলমানের উচিত হচ্ছে, মুসলমানদের দিলের খোরাক হচ্ছে নাত রাসূল। আলহামদুলিল্লাহ, নাত রাসূল আমরা শুনতে পাচ্ছি মাদানী চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন প্রোগ্রাম যখন হয় দাওয়াত ইসলামী, আলহামদুলিল্লাহ শুরুতেই যে কোরআন তেলাওয়াত থাকে, হামদা বারে তালা থাকে, এরপরে নাত রাসূল থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সবসময় নাত রাসূল পড়া এবং শোনার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।
কল করেছে তাকে মুবারকবাদ, সে যে আলহামদুলিল্লাহ তার দিলের কোরআনকে নাত রাসূল বানিয়ে নিয়েছে। কারণ আজকে যুবক ভাইরা শুধু নাত মানে নিজের অন্তরের কোরআনকে গান বাজনা বানিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ, আমাদের অন্তরের কোরআন নাত রাসূল হওয়া চাই, কোরআনে কারিমের তেলাওয়াত হওয়া চাই।
ইনশাআল্লাহ, যে আরেকটি কল আমাদেরকে চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ মাকুম বিল্লাহ আত্তারি কুমিদা লাকসাম। আমি যে বড় হিসাবের একটা নাট আছে শুনতে আমার খুব ইচ্ছা।
মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে, লাকসাম থেকে আমাদেরকে কল করেছেন আমাদের অনুষ্ঠানে। ইনশাআল্লাহ চেষ্টা করা হবে। আসলে একটা জিনিস আমরা হয়তো অনেকে জানি না, সেটা হচ্ছে যদি আল্লাহ তাআলার প্রশংসা করা হয় ওটাকে বলা হয় হামদা বারি তালা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করা হয় তখন নাত রাসূল, আর যখন কোনো আল্লাহর ওয়ালির প্রশংসা করা হবে সেটাকে বলা হবে মানকাবাত। ঠিক আছে, ইনশাল্লাহ আমার গজে পাকের মানকাবাত শোনার জন্য আপনি কি করেছেন, কল করেছেন, ইনশাল্লাহ আজ্জা বাজাল চেষ্টা করা হবে আপনাকে শোনানোর জন্য। রুকুম ভাই, আপনার কাছে আসবো, আমরা প্রায় আজ দেখতে দেখতে সময় প্রায় শেষের দিকে চলে আসতেছে, আর বিশেষক্ষণ সময় নেই। যে আমি আপনাকে বলবো যে আলহামদুলিল্লাহ বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী নৌজওয়ানরা বেশিরভাগ গুনাহের দিকে ধাবিত হচ্ছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ দয়া, অশেষ মেহরবানিতে ওই সময়ে, ওই কঠিন মুহূর্তে কিছু মানুষ এমন রয়েছে যারা খুব তৃষ্ণার্ত, যে ভালো হওয়ার জন্য ইচ্ছা পোষণ করছে কিন্তু পরিবেশ পাচ্ছে না। ভালো হওয়ার জন্য, আমার কষ্টটা বুঝেন, ভালো হওয়ার জন্য ইচ্ছা পোষণ করছে কিন্তু পরিবেশ পাচ্ছে না। তো আল্লাহ তাআলার দয়ায় ওই ক্ষুধার্ত, ওই তৃষ্ণার্ত ব্যক্তিদের তৃষ্ণা মেটানোর জন্য যে দাওয়াত তামি নামক এই সংগঠনটি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দিয়েছেন। আজকে আমাদের বিষয় হচ্ছে যৌবনকাল,
যৌবনকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল। যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যৌবন বয়সের মধ্যে ছিলেন তখনও তিনি একটি সংগঠন প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত ছিলেন।
আচ্ছা,
যেটা আমরা সবাই শুনে যে নামটা সেটা হচ্ছে হেল্পফুল ফুজুল শান্তি সংঘ।
জি,
আরবের মধ্যে তখন একটা যুদ্ধ হয়েছিল, ফিজারের যুদ্ধ, যেটার সময়কাল অনেক বেশি ছিল, যেটা অবৈধভাবে কুরাইশদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এবং এই ফিজারের যুদ্ধের মধ্যে অনেক রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে। আরবের শান্তময় পরিস্থিতি এটা অশান্ত হয়ে গিয়েছিল।
আচ্ছা আচ্ছা,
তো এই বিষয়টা অবলোকন করে আরবের,
এবং ওই সময় দেখা যেত যে বিভিন্ন ধরনের গোত্র গোত্রের মধ্যে মানে
মারামারি যুদ্ধ লেগে থাকতো,
মানে লেগেই থাকতো।
তো সেই সময়ের মধ্যে এমন অবস্থা যে রক্তাক্ত অবস্থা, স্বাভাবিক জীবনযাপন অস্বাভাবিক হয়ে গিয়েছে। তখন আরবের যারা গোত্র প্রধান ছিলেন এরা এক জায়গার মধ্যে মিলিত হলেন। মিলিত হয়ে সেখানে ইনারা একটা সন্ধির ব্যাপারে, একটা সন্ধি করার ব্যাপারে সিদ্ধান্ত নিলেন, যেখানে আমাদের হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তখনও কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবন বয়স।
আচ্ছা,
আর আরবের যারা গোত্র প্রধান ছিল এরা তো সবাই মুরব্বী হয়ে গিয়েছে, বয়স্ক ছিলেন। সাধারণত আমরা তো জানি সমাজের সরদার, এলাকার সর্দার যারা এলো মুরব্বী, বয়স্ক টাইপের মুরব্বী হয়ে থাকে। তো যে এনারা একটা মিটিং এর আয়োজন করলেন, তো ওইখানের মধ্যে এনারা সিদ্ধান্ত নিলেন যে একটা সংগঠন করা হবে যেটাকে হিলফুল ফুজুল বলা হয়।
ওইখানে কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন।
জি ছিলেন। তো দেখেন এখানে একটা বিষয় লক্ষণীয় যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতামতকে, অভিমতকে, হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চিন্তাভাবনাকে সেই যুগের যারা মুরব্বী বৃদ্ধ বা বয়স্ক যারা গোত্র প্রধান ছিলেন এরাও কি করত, সাপোর্ট করত, সম্মান করত।
আচ্ছা,
তো এটার প্রমাণ কোথায় পাওয়া যায়? এটার প্রমাণ পাওয়া যায় যে হিলফুল ফুজুল সংগঠনের
বর্তমানে কিন্তু এরকম না। বর্তমানে দেখবেন যেখানে যেখানে কোনো একটা মিটিং হচ্ছে এখানে মুরব্বীরা থাকবে, শুধু কোনো ছোট বাচ্চা অথবা কোনো ইয়ং ছোট এরকম থাকবে না। তো আপনি যেটা বলছেন ওই সময়
আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এবং এনার মতামতকে গ্রহণ করা হয়েছে।
সুবহানাল্লাহ,
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অসাধারণ।
এবং ওই সময় এটার একটা সন্ধি ছিল যে যে বাঁচো বাঁচতে দাও,
বাঁচতে দাও।
এবং তাদের এই সন্ধির একটা উদ্দেশ্য ছিল যে ওইখানে যেগুলো অত্যাচার হচ্ছে অত্যাচারকে দূর করব, যারা বিভিন্ন গরিব দুঃখী তারা গরিব সহযোগিতা করবো, যারা অত্যাচারিত হচ্ছে যারা অত্যাচার তাদেরকে আমরা বাধা প্রদান করব। এখান থেকে কিন্তু আমাদেরও যারা শিক্ষণীয় বিষয় একটা এটা এরকম হতে পারে, বর্তমানে আমাদের অনেক ইয়ং সমাজ রয়েছে যারা
যুব সমাজ
রয়েছে যারা বিভিন্ন সংগঠন করার জন্য চেষ্টা করে, সংগঠন করে বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা বাড়ি বাড়ি একটা একটা সংগঠন বেশিরভাগই থাকে। তাদের আজকের এই এখান থেকে শিক্ষণীয় বিষয়, আমাদের সংগঠনগুলো কি এরকম শরীয়তসম্মতভাবে রয়েছে এবং আমাদের সংগঠনের কাজকর্মকে শরীয়তের বাইরে যাচ্ছে
কিনা,
এবং
মাকসাদটা কি,
আমাদের সংগঠনের উদ্দেশ্যটা কি, আমাদের সংগঠনের উদ্দেশ্যের মধ্যে কি আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টি ছিল? আজকে আমরা বলছি যে অনেকে বলছে যে আমরা সংগঠনটা এই কারণে করেছি যে আমরা যেন সমাজকে সহযোগিতা করতে পারি।
কসুবে এখানে আমি আরেকটা কথা শেয়ার করতে চাচ্ছি যে আমি যে সংগঠনের দেখেন প্রত্যেকটা সংগঠনের কিছু নীতি থাকে, নির্ধারণ করা হয়, মানে কিছু সিস্টেম থাকে। যে আমি প্রশ্নটা করছি যে যে আমি ব্যক্তি যে আমি আমার সংগঠনের একটা নীতিমালা নির্ধারণ করলাম, আসলে কি আমি জানি যে নীতিমালা নির্ধারণ করলাম এটা শরীয়তসম্মত?
ও এটার উদ্দেশ্য নাকি
আমার উদ্দেশ্য এটা পর আসছে?
হ্যাঁ, এটাই
উদ্দেশ্য, সেটা পর আসছে। আমি যে নীতিমালা নির্ধারণ করলাম,
সংবিধান গঠন,
সংবিধান আমি করলাম, তো মানে এই সংগঠনের একটা সংগঠনের উদাহরণ আমি প্রদান, আমি একটা নীতিমালা নির্ধারণ করলাম এইটা এইভাবে করবো। যেমন হিলফুল ফুজুলের মধ্যে যেটা ছিল, যেভাবে আলহামদুলিল্লাহ হয়তো আপনি প্রেক্ষাপট অনুযায়ী দাওয়াত সেমি যেটা আমি প্রশ্ন করেছিলাম ওটাও আপনি নিয়ে আসবেন। যে আমার প্রশ্নটা হচ্ছে যে বর্তমান সময়ে আমরা দেখা যায় অনেকে সংগঠন করি, অনেকে অনেক কিছু করা হয়, যে ওই সংগঠনে কিছু নীতি নির্ধারণ থাকে, কিছু সিস্টেম থাকে, পদ্ধতি থাকে। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমি যে নীতি সিস্টেম লিপিবদ্ধ করলাম আসলে কি এটা শরীয়তসম্মত, ওটাকে আমি জানি? এটা হচ্ছে চিন্তা করার বিষয়। হ্যাঁ, যদি আজকে যদি ওই জিনিসটা আমার জানা থাকতো তাহলে সাংগঠনিকভাবে এক সংগঠন এক সংগঠন কি করতো না, আজকে এত বিশৃঙ্খলা মারামারি হচ্ছে না? মানে প্রকৃতপক্ষে যেটা যে একটা রুল সিস্টেম যে হিলফুল ফুজুল থেকে আমরা শিক্ষা পাই ওই শিক্ষাটা কিন্তু বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী হচ্ছে না। নেই বললেই চলে।
সংগঠনটার উদ্দেশ্য ছিল এরকম যে অত্যাচারকে কমানো, মারামারিকে বন্ধ করা। আর আজকে দেখা যায় আমরা এমন সংগঠন বানাই যে সংগঠনে
কতটুকু পজিটিভ,
এখন অনেক বাড়িয়ে বাড়িয়ে মহল্লা মহল্লে সংগঠন দেখা যায়, দেখ কি করে শরীয়ত বিরোধী কাজ করবে, এদের কাজ বছরে একবার শীতকাল আসবে, বছরে একবার নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা আনন্দ ভোজনের নাম বেহায়াপনা, এবং দেখা যাচ্ছে ওই এলাকার মধ্যে কোন সমাজ সেবক বা বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি ছিলেন, তার ইন্তেকাল হয়ে গিয়েছে, ওই দেখা যাচ্ছে ওই যুব সম্প্রদায় উদ্যোগে বিশেষ করে ওই সংগঠনের পক্ষ থেকে কি করা হচ্ছে, অমুক ব্যক্তির স্মৃতির স্মরণে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হচ্ছে। তো
যার
নামে নামকরণ করা হয়েছে যে কাজগুলি ওরা করছে তাতে কিন্তু তার জীবনের মধ্যে বিন্দু পরিমাণ কাজগুলি নেই, কিন্তু নাম দিয়েছেন ওই জন্য একজন ব্যক্তির নাম, এটা আমাদের বোঝা দরকার এবং জানা দরকার। তো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা আসবো আপনার কাছে কিছু ইসলামের নাথ শরীফ শোনার জন্য, কি করেছেন একটু নাথ শরীফ শুনিয়ে দেন, আর যদি এরপরে সাথে সাথে যে আমার কথা পাক করে দিয়ে একটু মান কামাতো যদি শুনিয়ে দেন ইনশাআল্লাহ। কৌশপাকে একটি মানকাবাদ
দরবার আসে তোমার বগদাদ বালা মুর্শিদে দরবার আসে তোমার বগদাদ বালা মুর্শিদে মনের বসনা পূর্ণ হয় বগদাদ বালা মুর্শিদে 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 বগদাদ বালা মুর্শিদে
মাশাআল্লাহ মারহাবা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা নাত রাসূল শ্রবণ করেছি সাথে সাথে আমরা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শানে মানকাওয়াত শ্রবণ করেছি আসুন আমরা একেবারে প্রায় শেষের দিকে চলে এসেছি ইনশাআল্লাহ শেষ পর্যায়ে এসে কিছু রুকন ভাই থেকে মাদানী ফুল আমরা শ্রবণ করব এবং সাথে সাথে আমার কসর ভাই থেকে কিছু মাদানী ফুল শ্রবণ করব রুকন ভাই আমরা যেহেতু আজকের বিষয় হচ্ছে আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর যৌবনকাল নিয়ে আমাদের আলোচনা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি তো ওইখান থেকে আমাদের করণীয় কি যেহেতু আমরা যুব সমাজ মাদানী চ্যানেল দর্শক শ্রোতা হয়তো বা তাকিয়ে আছেন আজকে বিষয়টা নেওয়া হয়েছে অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এটা সত্য যেহেতু আমরা দুনিয়াতে এসে গিয়েছি মরতে হবে এতে কোনো সন্দেহ নেই তো মৃত্যুর পরে আমাদের যৌবনকাল সম্পর্কে তো প্রশ্ন করা হবে কি আমাদের ময়দানও করা হবে তো আমাদের এই যৌবনকালকে কিভাবে অতিবাহিত করা দরকার এই বিষয়ে কিছু মাদানী ফুল সংক্ষিপ্ত স্বরে
আসলে আল্লাহ তাআলার একটা অনেক বড় নিয়ামত হচ্ছে যৌবনকাল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যৌবনকাল আমাদেরকে দিয়েছেন এটাকে আমরা গনিমত মনে করি গনিমত মনে করে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ তাআলার দরবারে যৌবনকালের ইবাদত এটা অনেক বেশি প্রিয় আল্লাহ তাআলা বান্দার বৃদ্ধ বয়সের আমল এত বেশি পছন্দ নয় যত বেশি পছন্দ হচ্ছে যৌবনকালের ইবাদত তো সেজন্য আমাদের উচিত এই যৌবনকালের মধ্যে আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলা আর ইবাদত করা হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত মোতাবেক আমাদেরকে জিন্দেগি অতিবাহিত করা যে যেখানে আছি আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা যারা শুনছি যারা যুবক সমাজ রয়েছি প্রত্যেকের কাছে অনুরোধ আমরা যেন এই নিজের যৌবনকালকে কীভাবে অতিবাহিত করবো সেজন্য আমার আমির আল সুন্নাহ দাওয়াত বরকাতুল্লাহ আলিয়ার একটা রিসালা রয়েছে মাকতাবাতুল মদিনা যেটা বাংলার মধ্যেও প্রকাশ করেছে সেটা হচ্ছে যৌবন কিভাবে অতিবাহিত করবো সেই যৌবনকালে মাশাআল্লাহ মাকতাবাতুল মদিনা আমার কাউসার ভাই আমাদেরকে জিয়ারত করাচ্ছে মাশাআল্লাহ তো আমি সবার কাছে অনুরোধ করবো এটা মাকতাবাতুল মদিনায় যেখানে যেখানে শাখা রয়েছে সেখান থেকে আমরা এই রিসালাটা সংগ্রহ করে নিই এবং সাথে সাথে দাওয়াত ইসলামের যে ওয়েব অ্যাড্রেস রয়েছে www.dawatislami.net সেখানের মধ্যে এটা পিডিএফ আকারে রয়েছে তো সেখান থেকে আমরা চাইলে এই রিসালাটা ডাউনলোড করতে পারি এটা স্টাডি করতে পারি এবং এটা প্রিন্ট আউটও করতে পারি তো এটার মধ্যে অনেক আমার আমির আল সুন্নাহ দাওয়াত বরকাতুল্লাহ অনেক মাদানী ফুল দিয়েছেন যৌবনকাল সম্পর্কে প্রত্যেকের কাছে আমরা আমি অনুরোধ করবো যেন মাকতাবাতুল মদিনা থেকে বা দাওয়াত ইসলামের ওয়েব অ্যাড্রেস থেকে এই রিসালাটা যেন আমরা সংগ্রহ করি এবং এটা স্টাডি করি এবং দাওয়াত ইসলামের মাদানী মহলের সাথে সম্পৃক্ত থাকি ইনশাআল্লাহ যৌবনকাল ইবাদতের মাধ্যমে অতিবাহিত হবে ইনশাআল্লাহ
আল্লাহ তাআলা আমাদেরকে যে মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে নিজের দুনিয়া এবং আখিরাতকে কামিয়াবি করার সেই তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন
আমিন
কসবে আপনার কাছে আসবো যে আজকে যেহেতু আমরা যৌবনকাল বিষয় নেওয়া হয়েছে ওই যৌবনকাল সম্পর্কে আসলে এটা সত্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়তো বা আমরা আজকে যুব সমাজ বলেন মুসলমান বলেন আজকে আমাদের এই হায়াতকে এই সময়টাকে আমরা অবহেলার মাধ্যমে কী করে দিচ্ছি অতিবাহিত করে দিচ্ছি দুনিয়ার একটু চাকচিক্যের জন্য দুনিয়ার মধ্যে একটু আরাম থাকার জন্য দুনিয়ার হয়তো বা মসনদের জন্য ঠিক আছে না এই সময়টাকে বিশেষ করে যৌবনকালকে আমরা কী করে দিচ্ছি বরবাদ করে দিচ্ছি যেটা আমার যে রুকুন ভাই বলেছেন যে আল্লাহ তাআলার কাছে যৌবনকালের ইবাদতই হচ্ছে কি সবচেয়ে বেশি পছন্দনীয়
এবং আসলে এখানে
এই বিষয়ে কিছু মাদানী ফুল
হচ্ছে দেখেন তাহলে বলছেন যে হুজুরে বলছে যে বুড়ো বয়সে হলে আসলে ইবাদত করা আমাদের বেশি দেখা যায় কিন্তু যৌবনকালে না আসলে এখানে কারণটা একটা দেখা যায় যে আমি এখন মৃত্যুবরণ করবো না, আমি তো মরলে মরবো বুড়ো হলে, এখন তো যৌবনকাল, আমার হয়তো এখনো মরণের এখনো সময় আসেনি। যদি এই ভয়টা আসে যে আমার মৃত্যু যে কোনো সময় আসতে পারে, হয়তো বা আজকে দেখবেন আমরা আমাদের চোখের সামনে যারা এই বিষয়টা বলে যে আমরা এখন তো আমাদের মৃত্যু হবে না, মৃত্যু হলে আমাদের বুড়ো হলে হবে এই ধরনের, কিন্তু তাতে গিয়ে প্রশ্ন করে দেখুন হয়তো বা এমন একটা উত্তর আসবে তার বন্ধু বান্ধবের মধ্যে কেউ এমন ছিল যে তার সময় বয়সে ছিল কিন্তু সে মৃত্যুবরণ করেছে। কারণ আমি যদি বলি সত্যিকার অর্থে আমার বন্ধু ছিল একজন যে খেলা খেলতে গিয়েছিল তার এলাকার মধ্যে, কিন্তু সেই বল পড়েছিল পানির মধ্যে, এখন সে ওই বল নিতে পানির মধ্যে গিয়েছিল, সে ওই যাওয়াতেই
পানির মধ্যে ডুবে
একেবারে ডুবে শেষ, আর সে ফিরে আসা আমার বয়সে একজন। তাহলে চিন্তা করে দেখেন আজকে আমরা যারা যুবকরা বলি যে মৃত্যু এখন আসবে না,
যারা বলছেন মৃত্যু এখন আসবে না, আমরা কি সমাজে এমন দেখি না বাচ্চা একদিনের মধ্যে মুন্না যেটা এই মাত্র ভূমিষ্ঠ হয়েছে তার ইন্তেকাল হয়ে যাচ্ছে, এক মাস দুই মাস তিন মাস এক বছরের বাচ্চা মারা যাচ্ছে।
এবং এবং আরো দুর্ভাগ্য দেখেন যদি আমরা আজকে যুবনকাল যুবকরা বলে যে কি আমি এই যুবকালের মধ্যে ইবাদত করবো না, আমি মজা তামাশা করবো, আর যদি এই মজার তামাশার মধ্যে আমার মৃত্যু চলে আসে আমার ঠিকানা কোথায় হবে? আর যারা যে যুবক সৌভাগ্যবান যারা বলছেন আমি ইবাদতের মধ্যে লিপ্ত হবো,
হাদিস শরীফ যে স্মরণ করছে, হাদিস শরীফের সারাংশ যে ব্যক্তি হেসে হেসে গুণাহ করবে সে কেঁদে কেঁদে জাহান্নামের মধ্যে
প্রবেশ করবে। আল্লাহ আল্লাহ, আর সে হেসে গুণাহ করবে কোথায়?
দুনিয়ার মধ্যে, সেটা যৌবন কালের মধ্যেও হতে পারে।
তো উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ইয়া জবানার মধ্যে একজন যুবক ছিল, নেককার যুবক, আমাদের মতো যুবক, সে ইবাদত করতে মসজিদ শরীফে গিয়েছে নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য ওই মসজিদ শরীফে তার ইন্তেকাল হয়ে
গেল।
তো রাতে হয়েছিল, তো সকল সবাইকে গেল তাকে রাতে দাফন দাফন করে ফেললো। তো উমর ফারুক আজম রাদিয়াল্লাহু জানতেন না, উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যখন জানতে পারলেন যে এরকম তার ইন্তেকাল হয়েছে, তার পরিবারের কাছে গেলেন সমবেদনা প্রকাশ করার জন্য, এবং তার পরিবারকে বলেন চলো ওই নেককার যুবকের আমরা কবর জিয়ারত করবো। কবরের পাশে গেলে এবং কবরকে উদ্দেশ্য করে বললো, একটা কোরআন করিমের আয়াত রয়েছে এরকম, কাঞ্জলিমান থেকে অনুবাদকৃত, যে যে ব্যক্তি আপন প্রতিপালকের সামনে ভয় হওয়া এটাকে
দাঁড়ানো
ভয় করে তার জন্য দুটি দুটি জান্নাত রয়েছে। এটা বলার সাথে সাথে ওই সাহাবার জবাবের কারণে ওই ব্যক্তি কবর থেকে জবাব দিল,
ওই যুবক,
হ্যাঁ ওই যুবক বলতে, হে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সেই যুবক অবস্থায় ইবাদত করার দ্বারা আল্লাহ তাআলা আমাকে দুটি জান্নাত দান করেছেন।
সুবহানাল্লাহ,
এই কথাটা দুইবার বলল
আল্লাহ।
তাহলে চিন্তা করে দেখুন যে সকল সৌভাগ্যবানরা আজকে যুবক অবস্থায় গুনাহের কাজে না গিয়ে সুন্নতের অনুসরণের মধ্যে লিপ্ত, আল্লাহ তাআলার সন্তুষ্টি কাজের মধ্যে লিপ্ত, তাদের জন্য কিতাবের মধ্যে রয়েছে, কোরআনে কারিমে রয়েছে, তাদের জন্য দুটি জান্নাত রয়েছে।
এখন বর্তমান সময়ে আর একটা জিনিস দেখা যায়, যারা আলহামদুলিল্লাহ মাদিনী মহলের পরিবেশ পেয়ে আল্লাহ তাআলার দয়ায় যে মাদিনী কাফলায় সফর করে সাপ্তাহিক সুন্নতবার ইজতেমায় গিয়ে মাদানিয়াত আমল করে আলহামদুলিল্লাহ যুব সমাজ যারা আগে গুনাহের কাজ করত, যারা হেসে হেসে সুন্নতকে কি করত, বয়কাট করত, সুন্নতকে ঠাট্টা করত, সুন্নত নিয়ে মজা করত, এই ধরনের আখলাক তাদের মধ্যে ছিল, আলহামদুলিল্লাহ মাদানী পরিবেশ পেয়ে দাওয়াত সিমসাদকে ওই যুব সমাজ যেমন সবুজ ইমামা বলেন মানে ইমাম শরীফের তাজ সাজিয়ে নিয়েছে, এক মুষ্টি সুন্নত মোতাবেক দাঁড়িয়ে রেখে দিয়েছে এবং সাদা সিদি লিবাস সুন্নতি লিবাস পড়া, এই ধরনের এক কথাই সে তার প্রতিটি ক্ষেত্রে চেষ্টা করে সুন্নত মোতাবেক চলার জন্য। এখন দেখা যায় ওই কিছু যুব সমাজ যারা আল্লাহ তাআলার দয়ে মাদানী পরিবেশ পেয়ে যে নিজেকে সংশোধন করেছে, সুন্নতের রং রঙিন করেছে, তো তাদেরকে আমাদের সমাজের মধ্যে কি করা হয়? একটু ঠাট্টা করা হয়, হেউ করা হয়, কি করা হয়? হেউ করা হয়, হেউ প্রতিপন্ন করা হয়। তো আমি তাদের কাছে সেই প্রশ্নটা করব, আমি আজকে এই অনুষ্ঠান থেকে তাদের কাছে সেই প্রশ্ন, আমি কোন জিনিসটাকে হেউ করছি এটা কিন্তু বোঝা দরকার, আমি কোন জিনিসটাই কি করছি হেউ করছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, যে কথাটা আমি বলতে চাচ্ছি যে আমাদের বোঝা দরকার আজকে যারা যুব সমাজ যে নেকির কাজ করছে, নেকির প্রতি ধাবিত হচ্ছে, নামাজ পড়ছে, সুন্নতের খেদমত করছে, কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের কি করা হচ্ছে, তাদের কাজে বিভিন্ন ধরনের কি করা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে এই যৌবনকালকে নেকির কাজ করার মাধ্যমে এবং আল্লাহ তাআলার ইবাদত করার মাধ্যমে অতিবাহিত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
তুমি রিসালাতের নূর।